আমাদের আজকের অতিথি বাংলাদেশের মাননীয় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে।
আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাকে সুযোগ দিয়েছেন কথা বলার জন্য। আমি জানি বাংলাদেশের অসংখ্য মানুষ বিদেশে আছে, তারা আমার কথা শুনবে সত্যিভাবে, এটা আমাদের একটা বিরাট অপরচুনিটি। আবার
বিশ্ব ব্যাংকের এবারে কোন কোন বিষয়কে সবচেয়ে বেশি গুরুত্ব দিলেন?
বিশ্বব্যাংকের এবার সফর, এটা আমাদের অ্যানুয়াল সামিট বছরে একবার হয়, আবার স্প্রিং সিজন একটা হয়। এখন এই সিজনটি হয় এই সিজনে যেটা হয় অ্যানুয়াল সামিটে যেটা হয় সেটা হল প্রত্যেক দেশে একটা ব্যালেন্স শিট তারা তৈরি করে, প্রত্যেক দেশে অর্থনীতিতে কতটা অর্জন, কতটা সফলতা, ওই সফলতার কারণগুলো তারা নিরূপণ করে। এবং সেইভাবেই বাংলাদেশও এসেছে, তাদের সামনে উপস্থিত হয়েছে এবং তারা বাংলাদেশ সম্বন্ধে উচ্চসিত ঘোষণা করেছে। আর তারা বাংলাদেশ সম্বন্ধে অনেকদিন থেকে, বাংলাদেশের আগে ওয়ার্ল্ড ব্যাংকের আগে যিনি সভাপতি ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন, তিনিও বাংলাদেশ সম্বন্ধে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্ব সম্বন্ধে অনেকবার তিনি উচ্চসিত ঘোষণা করেছেন। এবং তিনি এমনও বলেছেন বাংলাদেশে যে কেবি এক্সাম্পল ফর আদার্স, এবং তার বাংলাদেশকে অনুসরণ করা উচিত এবং অনুকরণ করলে অন্যান্য দেশে এগিয়ে যেতে পারবে। এর ধারাবাহিকতায় এবার আমরা এসেছি এবং তাদের কোনো মনোভাব পরিবর্তন হয় নাই। এবার আমাদের অর্থনীতি আকার আয়তন, আমাদের সামষ্টিক অর্থনীতির সকল গতিধারা আরও পজিটিভ, আরও অনেক উচ্চতায়, আরও চাঙ্গা। তো আমি মনে করি, আমি গতকালও একটা অনুষ্ঠানে আমি বলেছিলাম যে বাংলাদেশে অর্থনীতির এলাকায় সবচাইতে সুন্দরতম সময়টি হচ্ছে এখন। এখন বাংলাদেশের অর্থনীতির কোনো এলাকায় কোনো প্রকারের ঘাটতি নেই, কোনো প্রকারের কোনো রকম পিছু টান নেই, শুধু এগিয়ে যাওয়ার পালা। আমরা সেই জন্য মনে করি সারা বিশ্বে যেখানে টানাপোড়েন চলছে বিভিন্ন বিষয় নিয়ে, কিন্তু বাংলাদেশে কিন্তু এই সমস্ত কিছুই নেই। আমাদের অর্থনীতি সাবলীল অবস্থায় সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে।
সেক্ষেত্রে খেলাপি ঋণ একটি সমস্যা কিনা আপনি মনে করেন কিনা? কারণ বাংলাদেশে বর্তমানে প্রায় 1,183,000,000,000 টাকা খেলাপি ঋণ রয়েছে, এক্ষেত্রে সরকার কী করছে?
খেলাপি ঋণ এটা একদিনের সৃষ্টি হয়নি। খেলাপি ঋণ শুরু হয়েছে আপনি জানেন আগেকার সরকারের সময় থেকে, এবং সেই শুরু হয়ে আস্তে আস্তে বিন্দু বিন্দু করে জমতে জমতে এখন কিউমুলেটিভ ফিগারটা আমরা যেটা বললেন একটু আগে 1,00,000,000,000 টাকা, এটা আমি একমত আপনার সাথে। কিন্তু বিষয়টি হচ্ছে যে এই খেলাপি ঋণ সৃষ্টি হওয়ার পিছনে অনেক কারণ আছে। কিছু খেলাপি ঋণ হয়েছে ইচ্ছাকৃতভাবে টাকা নিয়েছে ব্যাংক থেকে না দেবার জন্য, এটা একরকম খেলাপি। আবার কিছু কিছু আছে, আজকে এখনও দেখেন এখনও সারা বিশ্বে একটা টানাপোড়েন চলছে। এখন সারা বিশ্বে যে কাজটি এখন চলছে সেটি হলো ট্রেড ওয়ারের নাম করে এক দেশ আরেক দেশ থেকে যেভাবে স্বাভাবিকভাবে ব্যবসা বাণিজ্য করতো সেটা করে না, না করার কারণে এখন এই যে ভালনারেবিলিটি কোনো না কোনো দেশ এফেক্টেড হচ্ছে এবং তারা কিন্তু স্বাভাবিক অবস্থায় কিন্তু অর্থনীতিকে চালিয়ে নিতে পারছে না, তো এতে করেও তাদের লস হতে পারে। ব্যবসা বাণিজ্যে লাভ আছে লোকসানও আছে। এখন যদি কোনো ইচ্ছাকৃতভাবে যদি কোনো কেউ লোকসানে পড়ে সেটা ব্যাংক দেয় না, গভর্নমেন্ট দেয় না। আজকে আপনি 1,00,000,000 টাকা বললেন আমাদের খেলাপি ঋণ, এটা সত্যিকারভাবে 1,00,000,000 টাকা কিনা সেটাও আমরা অ্যাসেস করাচ্ছি। অ্যাসেসমেন্টটা করাচ্ছি এই কারণে, কারণ এই ঋণের উপরে ইন্টারেস্ট হবে সরল সুদ হারে, সরল সুদ হবে ইন্টারেস্টে। এখন ইন্টারেস্ট এখন ডাবল ডিজিট কম্পাউন্ডিং করে এবং তার উপরে আরও বেশি ইন্টারেস্ট চাপিয়ে তাদেরকে খেলাপি করানো হয়। তো এখন যদি কোনো আমরা অ্যাবনর্মালি কোনো হাই রেট যদি তাদের উপরে চাপিয়ে দেন তাহলে তারা কেমন করে সুদ দেবে? তা তো ব্যবসা করে সুদ দেবে। তো ব্যবসা করতে হলে তো পৃথিবীতে আমরা একটি দেশ না, আমরা গার্মেন্টস রপ্তানি করি, আমরা ফার্মিচারিগুলো রপ্তানি করি, আমরা লেদার রপ্তানি করি, যে সমস্ত আইটেম আমরা রপ্তানি করি এগুলোর জন্য তো আমরা একেই খালি মার্কেটে নেই, আর অন্যরাও কিন্তু মার্কেটে আছে, ওদের সাথে আমাদের কম্পিট করতে হবে। ওদের যদি ইন্টারেস্ট রেট যদি কোনো 6% হয় আর আমাদের যদি 14% হয় আমরা কেমন করে তাদের সাথে কম্পিট করব? এই জন্য আমরা ব্যবসার এনভায়রনমেন্টটাকে প্রোঅ্যাক্টিভ এবং পজিটিভলি এগুলা যাতে করে ব্যবসা বান্ধব হয়, কম্পিটিটিভ রেট হয় সেই কাজগুলো আমরা করে দিচ্ছি, সেই কাজগুলো করার আমাদের পরিকল্পনা আছে। সেগুলো করলেও দেখা যাবে যে হয়তো কিছুটা খেলাপি ঋণ সমন্বিত হয়ে কম কিছু কমে আসবে, কিন্তু আমরা কিন্তু কাউকেই যারা টাকা ঋণ নিয়ে ঋণ শোধ করে নাই বা খেলাপি হয়ে আছে তাদেরকে আমরা কিন্তু সার দেবো না কাউকে। সার আমরা দেবো এইটুকুন, অন্তত সুদটা আমরা দেখব যে বেশি কোনো সুদ তাদের উপরে চাপানো হয়েছে কিনা, কম্পাউন্ডিং করে ঋণের উপরে ঋণ আর সুদের উপরে সুদ যুক্ত করে যেগুলো করা হয়েছে হয়তো সেগুলো আমরা বিবেচনা করব। কিন্তু প্রিন্সিপাল অ্যামাউন্ট আমরা কখনো তাদেরকে সার দেব না। প্রিন্সিপাল অ্যামাউন্টটা যেটা আমরা করব সেটা হলো এদেরকে একটু একটু মোটামুটিভাবে যাতে করে তারা সময় পায় রিপেমেন্ট করার যে সুযোগটা, সুযোগটা হয়তো একটু বাড়িয়ে দিব, এদেরকে এই সুযোগটা দিব তারা যেন সেই সময়ের ভিতরে উইদিন দ্য টাইম লাইন সুদের দেখেন পেইড অফ এবং দেখেন স্কোয়ার অফ দ্য লাইবিলিটিস সেই সুযোগ আমরা করে দেব।
সুইস ন্যাশনাল ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী 2018 সালে দেশটির বিভিন্ন ব্যাংকে বাংলাদেশিদের প্রায় 5,359 কোটি টাকা জমা পড়েছে এবং যা দিনে দিনে বাড়ছে। সব মিলিয়ে কেন বাড়ছে সুইস ব্যাংকগুলোতে বাংলাদেশিদের টাকা এবং এগুলো ফেরত আনার জন্য বাংলাদেশে কোনো ধরনের পরিকল্পনা কি আপনার রয়েছে?
আপনি নিজে দেখেন সুইস ব্যাংকে কারো টাকা জমা হলে সুইস ব্যাংক থেকেও টাকা ফেরত পেয়েছে, নাম্বার ওয়ান। আর নাম্বার টু হচ্ছে এটা হচ্ছে একটা পত্রিকার স্টেটমেন্ট, বিভিন্ন মিডিয়ার স্টেটমেন্ট হতে পারে, কেউ কি বলতে পারবে যে এই ভদ্রলোকের নামে টাকা জমা পড়ছে অথবা এই লোকের নামে টাকা জমা পড়ছে? সেগুলো যদি স্পেসিফিক কোনো প্রমাণ থাকে তাহলে উই ক্যান টেক অ্যাকশন, আমরা তাকে বলতে পারি এক্সপ্লেন করো, আমরা ব্যাংকে বলতে পারি তার নামে টাকা আছে তুমি টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করো। এগুলো তো যদি কোনো এভাবে আমরা যদি বলি 5,300 কোটি বা 10,000 কোটি টাকা আটকে পড়ে আছে বিভিন্ন জন টাকা নিয়ে গেছে, এইভাবে বললে কোনোদিনই কোনো অ্যাকশনে যাওয়া যাবে না এবং কোনোরকমভাবেই আমরা কোনো রেসপন্সও পাবো না ব্যাংক থেকে, ব্যাংকের চিঠি লিখে। তারপরও আমরা আমরা অবশ্যই বাংলাদেশ ব্যাংক থেকে এই ধরনের যখন তথ্য পায় চিঠিপত্র লেখে, ইভেন আমাদের দুর্নীতি দমন কমিশনও তারাও কিন্তু চিঠিপত্র লেখে। কিন্তু ব্যাংক প্রত্যেক দেশের ব্যাংকের যে সিক্রেসি অ্যাক্ট যেটা আছে সেটা যারা মেনটেন করে তারা, এতে করে আমি মনে করি যে আরও সুনির্দিষ্ট যদি কোনো অভিযোগ পাওয়া যেত, যারা বলছে যে 5,300 কোটি টাকা নিয়ে গেছে তারা কেন আমাদের কাছে লিস্ট দেয় না যে এই লোকের নামে এই তারিখে সে টাকা নিয়ে গেছে? ধর আমি অঙ্ক বলতে পারি তাহলে কে নিয়ে গেছে সেটা কেন বলতে পারি না? কবে কবে নিয়ে গেছে, কোন ব্যাংকে আছে সেটা যদি বলা হয় আমাকে দিলে আমি ডেফিনেটলি আমি নিজে ব্যক্তিগতভাবে আমি চিঠি লিখব।
বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে দেশটিতে অভিযান চলছে, আপনি কি মনে করেন এই অভিযান বাংলাদেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে?
বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তিনি ম্যান্ডেটেড টু রান দ্য কান্ট্রি, তিনি যেভাবে চাইবেন সেইভাবে তিনি দেশ পরিচালনা করতে পারবেন। এ পর্যন্ত তার তার মাধ্যমে আমরা খালি সফলতা দেখেছি, মাননীয় প্রধানমন্ত্রী ফেল করেন নাই। আমি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী যে কাজটি শুরু করেছেন শুদ্ধি অভিযানের নাম করে তিনি যে কাজটি করছেন, তিনি যে কোনো সিদ্ধান্ত তিনি নিতে পারেন এবং তিনি যে কোনো সিদ্ধান্ত দেবেন। আমার কাজ হচ্ছে আমি দলের একজন সমর্থক হিসাবে, দলের একজন কর্মী হিসাবে ওনার নেতৃত্বে আমি বিশ্বাস করি এবং সুতরাং তিনি যে কাজটি করবেন সেটা আমার অবশ্যই আমার সমর্থন থাকবে এবং যে কাজটি করছেন এতে করে আমি মনে করি যে সকল সেক্টরেই আমাদের একটা ডিসিপ্লিন ফেরত আসবে, অ্যাকাউন্টেবিলিটি আরও এস্টাবলিশ হবে, আমাদের রেসপন্সিবিলিটি আরও আরও প্রতিষ্ঠিত হবে সবাই এবং এজ এ রেজাল্ট আমি বিশ্বাস করি যে যখনই কিছু কোনো সফলতা আসে তখন অর্থ দেশের অর্থনীতি সফলতার ভাগিদার অবশ্যই হবে।
রোহিঙ্গা সমস্যা দীর্ঘায়িত হচ্ছে, আপনি কি মনে করেন বাংলাদেশের অর্থনীতির ক্ষেত্রে এর একটি প্রভাব রয়েছে?
রোহিঙ্গা ইস্যু আমাদের জন্য একটা সমস্যা, আমরা প্রথমটা অতটা আমরা গুরুত্ব দিইনি, আমরা ভেবেছিলাম যেটা সাময়িক বিষয় এটা শেষ হয়ে যাবে, কিন্তু আনফর্চুনেটলি এটা কিন্তু অনেক প্রলম্বিত হচ্ছে। তো প্রলম্বিত হওয়ার কারণে আমাদের যে ক্ষতিটা হচ্ছে, বাংলাদেশ একটা হোমোজেনিয়াস কান্ট্রি, একটা কমপ্লেক্স সোসাইটি, একদম সুতায় এক সুতার দিয়ে আরেক সুতার সাথে গাঁথা এরকমভাবে বাংলাদেশ আমাদের সামাজিক বন্ধন, এই সামাজিক বন্ধনটা নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের যে বন্ডেজটা, এই যে কম্প্যাক্টনেসটা সেটা কিন্তু অনেকটাই ডিস্টর্টেড হচ্ছে এখন। আমি মনে করি যে এটা যত বেশি প্রলম্বিত হবে ততই আমাদের সামাজিক বন্ধন, আমাদের যে স্ট্রাকচার যেটা আছে সোশ্যাল স্ট্রাকচার, এটা কোনো এক সময় আমার ভয় হয় আবার ইমব্যালেন্সটা না হয়ে যায়।
মাননীয় অর্থমন্ত্রী, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভয়েস অফ আমেরিকাকে সময় দেওয়ার জন্য।
আপনাকেও ধন্যবাদ, ভয়েস অফ আমেরিকাকেও ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সবাইকে ধন্যবাদ।